এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন পার্স টুডে ডট আইআর স্ল্যাশ BN ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নারী ও শিশু হত্যা প্রতিরোধ শক্তিগুলোর মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েলের অক্ষমতার প্রমাণ, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। গাজায় গণহত্যার তথ্য নিশ্চিত করলেন জাতিসংঘ বিশেষজ্ঞ, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিন বিশ্ব সমাজের প্রতি ইরান। কোন রকমের বিলম্ব ছাড়াই গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ। এবং দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি আর কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন গাজার রণাঙ্গনে ফিলিস্তিনি জনগণই বিজয়ী। ইসলামী বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহ লুজমা খামেনেই গতকাল সন্ধ্যায় ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে দেওয়া সাক্ষাতে ওই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন গাজা ও ফিলিস্তিনের জনগণের উচ্চ মর্যাদা এবং অবস্থান আর ছয় মাসের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থতা একটি ঐশী ঘটনা। সর্বোচ্চ নেতা গাজায় ইসরায়েলি গণহত্যা সম্পর্কে বলেন বিশ্ব জালিম শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল নারী ও শিশু হত্যা করে যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করছে প্রতিরোধ শক্তিকে মোকাবিলা করা কিংবা তাদের পরাজিত করার ক্ষমতা তাদের নেই। জিয়াদ আন নাখালাকে সর্বোচ্চ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন আল্লাহর ফজলে ফিলিস্তিনি জনগণের বিজয় দেখতে পাবে। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবও ওই সাক্ষাতে ফিলিস্তিন বিষয়ে ইরানের সহায়তা ও সমর্থনের প্রশংসা করেন। তিনি মরহুম কাসেম সুলাইমানির কথা স্মরণ করে বলেন গাজায় এখন যা কিছু ঘটছে তা মূলত কারবালারই পুনরাবৃত্তি। সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও গাজার জনগণ প্রতিরোধ শক্তির পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যে কোন রকমের বিলম্ব ছাড়াই গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আদালত গতকাল বলেছে ইসরায়েলকে অবশ্যই বিলম্ব না করে জাতিসংঘের সাথে পূর্ণ সহযোগিতার মাধ্যমে জরুরিভাবে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নিতে হবে। আদালত বলেছে গত 26 জানুয়ারির পর থেকে গাজার নাগরিকদের জীবনমানের বিশেষ করে খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরও বিপর্যয় ঘটেছে। গাজার অধিবাসীরা মৌলিক পণ্য সামগ্রী থেকে মারাত্মকভাবে বঞ্চিত রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত আরও বলেছে গাজার জনগণ দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে না, বরং তারা এরই মধ্যে দুর্ভিক্ষের মধ্যে পড়েছেন। আদালত ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ গাজার বিভিন্ন সীমান্ত পয়েন্ট খুলে রাখতে হবে যাতে সেখানকার জনগণের কাছে খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছানো যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর গণহত্যা চালানোর অপরাধে দখলদারি সত্তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিকা আলবানিজ তার সাম্প্রতিক রিপোর্টে নিশ্চিত করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। এরপর ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার কথা এখন নিশ্চিত হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনে ফ্রান্সিসকা আলবানিজ বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা প্রতিরোধ করতে হলে এখনই ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং অস্ত্র অবরোধ আরোপ করতে হবে। এ প্রসঙ্গে নাসির কানিয়ানি বলেন, জাতীয় সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক ও আইনি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো এখন শুধু বিশ্ব জনমতি নয় বরং ইতিহাসেরও বিচারের মুখোমুখি। তারা কি এখন তাদের মানবিক, আইনি ও ঐতিহাসিক দায়িত্ব পালন করবে? আরব সাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটজন জেলেকে উদ্ধার করায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে তেহরান। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে উর্দু ভাষায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি ওই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এর তিন দিন আগে আরব সাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে ইরানের ওই আট জেলেকে উদ্ধার করে পাকিস্তানের নৌবাহিনী। পাকিস্তান নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের প্রশংসা করে কানিয়ানি বলেন, মানবতার খাতিরে পাক নৌবাহিনী এই পদক্ষেপ নিয়েছে। ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে কোনো সীমান্ত আবদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি। গত সোমবার পাকিস্তান নৌবাহিনীর ইয়ারমুখ জাহাজ ইরানি মাছ ধরা বোট থেকে জরুরি সাহায্যের বার্তা পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে নামে। বোট থেকে আট জেলেকে উদ্ধারের পাশাপাশি বোটের আগুন নেভাতে ভূমিকা রাখে পাক নৌবাহিনী। বিষয়টি নিয়ে পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন খবর প্রকাশের পর পাকিস্তানের ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুকাদ্দাম পাকিস্তান নৌবাহিনীর ব্যাপক প্রশংসা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের একটি বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তাঁর দলের 80% নির্যাতিত নেতাকর্মীর তালিকা যেন হাজির করেন। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাধারণ মানুষের মধ্যে দলের পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গতকাল দলের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির প্রায় 80% নেতাকর্মী সরকারের দমনপীড়নের শিকার হয়েছেন। ওবায়দুল কাদের মির্জা ফখরুল বলেন, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আওয়ামী লীগের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আওয়ামী লীগ মনে প্রাণে ধারণ করে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই ধরনের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিস বলেছেন, আমরা আশা করব ভারতে সবার অধিকার সুরক্ষিত হবে। এর আগে জার্মানি ও আমেরিকাও উদ্বেগ প্রকাশ করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে জার্মানি বলেছিল, যে কোনো অভিযুক্তের মতোই কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনো বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। তেহরানের জুমান নামাজের খতিব বলেছেন, আজাদী স্টেডিয়ামে 1,00,000 লোকের জমায়েত একটি গর্বের বিষয়। ইমাম হাসানি সমাবেশের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেন, এর অর্থ হল আমাদের জনগণ খোদা প্রেমিক। মেহের বার্তা সংস্থা আরও জানিয়েছে, জনাব খাতামি বলেছেন, এবারের নওরোজে দুর্ঘটনায় নিহতের সংখ্যা খুবই উদ্বেগজনক। আল্লাহর কাছে প্রার্থনা জানাই এবছর যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে। বিশিষ্ট এই আলেমে দিন গাজা পরিস্থিতি সম্পর্কে বলেন, বিগত 76 বছরের মধ্যে আলাক্সা তুফান অভিযান ছিল ইসরায়েলিদের জন্য নজিরবিহীন। তারা যতই বলে বেড়াক পরাজিত হয়নি, কিন্তু প্রকৃত অর্থে তাদের বিশাল বিপর্যয় ঘটেছে। এবছরের কুদস দিবসকে তিনি অন্যরকম ঘটনা বলে আগাম মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলি অপরাধ এত জঘন্য যে মুখে উচ্চারণ করতেও লজ্জা হয়। তাদের অপরাধের বিরুদ্ধে এবারের কুদস দিবসে স্মরণকালের সেরা মিছিল অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন চালিয়ে তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গতকাল ইরানের প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও অপরাধ জগৎ চালাচ্ছে, তাতে সহযোগিতা করার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানান হামাসের এই নেতা। তিনি বলেন, গাজার গণহত্যায় সমর্থন দেওয়ার জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। খলিল আল হাইয়া বলেন, অপারেশন আল আকসা স্টর্ম নিতান্তই ফিলিস্তিনি জনগণের স্বার্থে এবং এর মাধ্যমে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে ঐক্য অনেক বেশি জোরদার হয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করলেও গাজা আগ্রাসনের মধ্য দিয়ে তার প্রকৃত কুৎসিত চেহারা উন্মোচিত হয়েছে এবং বিশ্ববাসীর কাছে তাদের বর্বর স্বভাব স্পষ্ট হয়ে গেছে। হামাস নেতা আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল গত প্রায় 6 মাস ধরে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের শতকরা 70%-এরও বেশি অবকাঠামো ধ্বংস করেছে এবং সেখানকার নারী ও শিশুদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে, তাতে তার পতন দ্রুততর হবে। গতকাল সাপ্তাহিক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে অপরাধযোগ্য চালাচ্ছে তা মানবতার জন্য লজ্জা বলেও মন্তব্য করেন আব্দুল মালিক আল হুথি। ইসরায়েলকে সম্বোধন করে তিনি জোর দিয়ে বলেন, যেহেতু তোমাদের পদক্ষেপগুলো দ্রুত নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তোমাদেরকে বিতাড়িত হতে হবে, ফলে অপরাধযোগ্য চালিয়ে আনন্দিত হয়েও না। আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে চলেছে এবং অবশ্যই এটি আমেরিকারও পরাজয়, কারণ তারা গাজা আগ্রাসনের প্রধান অংশীদার। হুথি নেতা তার গতকালের ভাষণে ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের লক্ষ্যবস্তুগুলোর উপর ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার কথাও তুলে ধরেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মস্কোর ক্রোকাস সিটি হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে ইউক্রেনকে নির্দোষ প্রমাণের জন্য আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, তাদের এ ধরনের আচরণ সন্দেহজনক। রাশিয়ার ইজভিস্তিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাপ্রভ এসব কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে জানাচ্ছি আমাদের প্রতিবেদনে। ইহুদিবাদী ইসরায়েলকে জাতিসংঘের নারী অধিকার কমিশন থেকে বহিষ্কারের দাবি জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি লিখেছেন বিশ্বের 2,000-এরও বেশি মনোবিজ্ঞানী। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
বিশ্বের 2,000-এরও বেশি মনোবিজ্ঞানী ইহুদিবাদী ইসরায়েলকে জাতিসংঘের নারী অধিকার কমিশন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এই কমিশনের সচিব ও জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে তারা এই দাবি জানিয়েছেন। তারা ওই চিঠিতে গাজার শিশু ও নারীদের মানসিক সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদাসীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা লিখেছেন, আজ বিশ্বের মনোবিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এটা যে জাতিসংঘের নারী অধিকার বিষয়ক কমিশন কি কেবলই কয়েকটি হাতে গোনা দেশের জন্য, এবং ফিলিস্তিনের নারী ও শিশুদের কোনো স্থান কি এ সংস্থায় নেই? জাতিসংঘের নারী অধিকার কমিশনের সম্মানিত সদস্যরা কি এ পর্যন্ত সেই সব নারী ও শিশুদের মানসিক সুরক্ষা বা নিরাপত্তার বিষয়টি ভেবে দেখেছেন যারা বোমা, গুলি ও গোলার শব্দ শুনে তাদের দিন শুরু করেন? এই মনোবিজ্ঞানীরা ওই চিঠিতে আরো কয়েকটি প্রশ্ন তুলে ধরে লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল এত সব নৃশংস আগ্রাসন চালানো সত্ত্বেও এখনো কিভাবে এই কমিশনের সদস্য পদে বহাল রয়েছে, এবং ইসরায়েলের হাতে 25,000-এরও বেশি নিরপরাধ নারী ও শিশুর রক্ত রঞ্জিত হওয়া সত্ত্বেও তেল আবিব নারী ও শিশুদের অধিকার নিয়ে কোন মুখে কথা বলে? অবৈধ ইসরায়েল নারী অধিকারের কথাও বলে, অথচ গাজার যুদ্ধে নিহতদের প্রায় 70% হল নিরপরাধ নারী ও শিশু। একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘের চোখ ও কানগুলো কি এসব লোমহর্ষক নৃশংস অপরাধের বিষয়ে বন্ধ হয়ে আছে? বিশ্বের এই মনোবিজ্ঞানীরা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হওয়া সহ ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি উদাসীনতার নানা পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে যত শীঘ্রই সম্ভব এই জঘন্য ও ভুয়া সরকারকে এই সংস্থার সব তহবিল বা ফান্ড থেকে ও সর্বনিম্ন প্রতিক্রিয়া হিসেবে নারী অধিকার কমিশন এবং শিশু অধিকার কনভেনশন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সমর্থন ও সহায়তা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি জনগণের উপর নতুন করে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে। সর্বশেষ খবর অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 32,500 ফিলিস্তিনি শহীদ ও 74,000-এরও বেশি আহত হয়েছে। ইসরায়েলি সেনাদের মাধ্যমে অবরুদ্ধ গাজার বেশ কয়েকজন ফিলিস্তিনি নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর এসেছে। অনুরূপ নানা ঘটনা ঘটেছে পশ্চিম তীরেও। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি অনেক নারীও ইসরায়েলি সেনাদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি 10-11 বছরের ফিলিস্তিনি কন্যা শিশুও ইসরায়েলি সেনাদের যৌন পাশবিকতায় মারাত্মকভাবে আহত হয়েছে। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারের রূপরেখা গড়ে তোলা হয় 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদী ষড়যন্ত্রের আওতায়, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে মুহাজির হিসাবে পাঠিয়ে 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। আর সেই সময় থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বা গণহত্যার নানা ষড়যন্ত্র করা হয়েছে, যাতে গোটা ফিলিস্তিনকে দখল করতে পারে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল নানা অজুহাতে গাজা উপত্যকাও স্থায়ীভাবে দখলের চেষ্টা করছে। গাজার সাগর উপকূলে গ্যাস ও তেলের খনিও রয়েছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার।
নারী ও শিশু হত্যা প্রতিরোধ শক্তিগুলোর মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েলের অক্ষমতার প্রমাণ, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। গাজায় গণহত্যার তথ্য নিশ্চিত করলেন জাতিসংঘ বিশেষজ্ঞ। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেন বিশ্ব সমাজের প্রতি ইরানের আহ্বান। কোন রকমের বিলম্ব ছাড়াই গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি আর কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। এবারে জানিয়ে দিচ্ছি সর্বশেষ পাওয়া একটি খবর। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ প্রক্রিয়া নবায়নের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই প্রস্তাব তোলার পর তাতে মস্কো ভেটো দেয়। মস্কোর এই পদক্ষেপের ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত একটি প্যানেলের কার্যক্রম শেষ হয়ে যাবে। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 18তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মেরাজ সংক্রান্ত এক বর্ণনা এসেছে, মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিব তথা সর্বশেষ রাসুলকে বললেন, হে আহাম্মদ, তুমি কি জানো রোজার উত্তরাধিকার বা ফসল কি? মহানবী বললেন, না। মহান আল্লাহ বললেন, রোজার ফসল হল কম খাওয়া ও কম কথা বলা। এরপর মহান আল্লাহ বললেন, নিরবতা বয়ানে প্রজ্ঞা বা হেকমাত, হেকমাত বয়ানে মারেফাত তথা আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান। মারেফাতের ফলে আসে ইয়াকিন বা নিশ্চিত বিশ্বাস। আর যখন আমার দাস নিশ্চিত বিশ্বাসে উপনীত হয় তখন তার কোনো ভয় থাকে না।
উল্লেখ্য, মহান আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সাক্ষাৎ এবং বেহেশত ও দোজখ দেখা সহ নবী রাসূলদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাক্ষাৎকে বলা হয় মেরাজ বা ঊর্ধ্বজগতে ভ্রমণ। বলা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কয়েকবার মেরাজ হয়েছিল। এমনই এক মেরাজে তিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসও পরিদর্শন করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বহু মানুষই রোজা রাখে কিন্তু রোজা থেকে তারা ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট ছাড়া আর কিছুই পায় না। আমরা যেন এই শ্রেণীর রোজাদারের চেয়ে উন্নত রোজাদার হতে পারি, মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। উন্নত রোজাদার হতে হলে গীবত, মিথ্যাচার, অপবাদ ও চুগলখুরি সহ সব ধরনের পাপ থেকে মুক্ত থাকতে হবে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছুরই একটি ভিত্তি রয়েছে আর ইসলামের ভিত্তি হচ্ছে আমাদের প্রতি তথা আমার পবিত্র বংশধরের প্রতি ভালোবাসা। তিনি আরো বলেছেন, প্রত্যেক বিষয়েরই রয়েছে জাকাত আর শরীর বা দেহের জাকাত হচ্ছে রোজা। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
নামাজ ও রোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চক্ষুর শীতলতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ নামাজ ও রোজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চক্ষুর শীতলতা স্থাপন করেছেন। অর্থাৎ নামাজ ও রোজা হচ্ছে মহানবীর চোখের শীতলতা ও নয়নমণি।
আজ ১৯তম রমজান শুরু হতে যাচ্ছে। ৪০ হিজরির এই সময়ে তথা ১৮ই রমজানের দিন শেষে ১৯ রমজানের ভোরবেলায় ইবনে মুলজেম নামের এক ধর্মান্ধ খারেজি ফজরের নামাজে সিজদারত আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসসালামের মাথায় ২০ মাখানো তরবারি দিয়ে আঘাত হানায়। দুই দিন পর তিনি শাহাদাত বরণ করেন। এ ঘটনা ঘটেছিল কুফার গ্র্যান্ড মসজিদে। অনেকেই মনে করেন ১৮ রমজানের দিবাগত রাত তথা ১৯ রমজানের রাত শবে কদর তথা মহিমান্বিত রাত। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আলী আলাইহিসসালাম সর্বত্র প্রকৃত ইসলাম ও ন্যায় বিচার কায়েমের তথা সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন বলেই সুবিধাবাদী, মুনাফিক এবং স্বল্প জ্ঞানী, ধর্মান্ধ ও বিভ্রান্ত শ্রেণীগুলো তাঁর শত্রুতে পরিণত হয়েছিল। যেমন, তিনি খিলাফত লাভের পর সব সাহাবীর জন্য সরকার প্রদত্ত ভাতা সমান করে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পুনঃপ্রবর্তন করেছিলেন, ফলে অনেকেই তাঁর শত্রুতে পরিণত হয়।
কোন এক বছর শাবান মাসের শেষ শুক্রবারে রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শেষ পর্যায়ে কাঁদতে থাকেন। তা দেখে হজরত আলী আল ইসলামের কারণ জানতে চান। জবাবে মহানবী বহু বছর পর রমজান মাসে আলী আল ইসলামের মর্মান্তিক শাহাদতের ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেন। তিনি বললেন, হে আলী, এই মাসে তোমার উপর যা নেমে আসবে সেজন্য আমি কাঁদছি। আমি নিজেকে কল্পনা করছি তোমার স্থানে, যখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো এবং সামুদ জাতির কাছে পাঠানো খোদাই উটের পা কর্তনকারী লোকটির মতোই মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি তোমার মাথার উপর আঘাত হানবে এবং তোমার দাড়ি তাতে রক্তে রঞ্জিত হবে। নিজের শাহাদতের ভবিষ্যৎবাণীর কথা শুনে সবকিছুই আগেই হজরত আলী আল ইসলামের মনে যে চিন্তাটির উদয় হয়েছিল তা এই বস্তু জগৎ সম্পর্কিত ছিল না, বরং তা ছিল নিজের ইমান সম্পর্কিত। তাই তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল, সে সময় আমি কি ইমানের উপর অবিচল থাকব? রাসুল বললেন, হ্যাঁ, সে সময় তোমার ইমান নিরাপদ থাকবে। বিশ্বনবী আরো বলতে লাগলেন,
হে আলী, যে তোমাকে হত্যা করে সে বাস্তবে আমাকে হত্যা করল, যে তোমাকে বিরক্ত করে সে আমাকে বিরক্ত করল, এবং যে তোমার অবমাননা করল সে আমার অবমাননা করল, কারণ তুমি আমার আত্মা বা প্রাণের সমতুল্য। তোমার ও আমার মানসিকতা এবং স্বভাব অভিন্ন। নিঃসন্দেহে প্রশংসিত ও গৌরবান্বিত আল্লাহ প্রথমে আমাকে সৃষ্টি করেছেন এবং এরপর সৃষ্টি করেছেন তোমাকে। তিনি প্রথমে বেছে নিয়েছেন আমাকে এবং এরপর বেছে নিয়েছেন তোমাকে। আল্লাহ আমাকে নবুয়তের জন্য মনোনীত করেছেন আর তোমাকে মনোনীত করেছেন ইমামতের জন্য। আর যে তোমার ইমামতকে অস্বীকার করবে সে কার্যত আমার নবুয়তকে প্রত্যাখ্যান করল। হে আলী, তুমি আমার উত্তরাধিকারী, আমার সন্তানদের তথা নাতি নাতনির পিতা এবং আমার কন্যার স্বামী, আর আমার উম্মতের জন্য আমার জীবদ্দশায় ও আমার মৃত্যুর পর আমার প্রতিনিধি বা খলিফা। তোমার নির্দেশ হলো আমারই নির্দেশ, তোমার নিষেধাজ্ঞা হলো আমারই নিষেধাজ্ঞা। সেই শক্তির শপথ করে বলছি যে শক্তি আমাকে নবুয়ত দান করেছেন এবং আমাকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন। তুমি হচ্ছ সৃষ্টিকুলের জন্য হুজ্জাতুল্লাহ বা আল্লাহর নিদর্শন এবং তার রহস্যগুলোর আমানতদার বা ট্রাস্টি ও সৃষ্টিকুলের উপর আল্লাহর খলিফা।
আলী আল ইসলাম জিহাদ থেকে ফিরে আসলে মহানবী তাঁকে অভ্যর্থনা জানাতে যেতেন এবং তার মুখের ঘাম মুছে দিতেন নিজ হাতে। তাকে জিহাদ বা সফরের সময় বিদায় দিতে গিয়ে তাঁর বিজয়ের জন্য দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, আলীর সঙ্গে এটাই যেন আমার শেষ দেখা না হয়। কিংবা বলেছেন, হে আল্লাহ, আমার মৃত্যুর আগে আলীকে যেন আরও একবার দেখতে পারি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী আল ইসলামকে এত গভীরভাবে ভালোবাসতেন, তখন আমাদেরও উচিত মহানবীর পথ অনুসরণের চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবীর প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন।
তো শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ ১৮তম রোজার দোয়া। হে আল্লাহ, এদিনে আমাকে সাহারির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোলো। সাহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত করো, হে সাধকদের অন্তর আলোকিতকারী।
আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসহারি ونور فيه قلبي بضياء أنوار وخذ بكل أعضائي إلى اتباع آثار بنورك يا منور
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা পরিবারের উপর ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে মানুষ এখন অনেক বেশি সময় ব্যয় করছে। আমরা বলছি না এসবের প্রয়োজন নেই, কিন্তু এর ব্যবহার হচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি। পরিবারের সদস্যরা ইন্টারনেটের পেছনে অনেক বেশি সময় ব্যয় করায় বাবা মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যেও। তরুণদের মাঝেই ভার্চুয়াল জগতের প্রতি ঝোঁক প্রবণতা তুলনামূলক বেশি। এ কারণে তরুণ সমাজের মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্ত তরুণরা এখন আর আগের মতো এক জায়গায় বসে গল্পগুজব করতে খুব একটা আগ্রহী নয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা ও মনের টান কমে যাচ্ছে।
পরিবারের সদস্যদের মধ্যে মনের দূরত্ব বাড়লে পরিবারের ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। এর ফলে তালাকের মতো ঘটনা বেড়ে যায় এবং পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের মধ্যে অমিল ও মতবিরোধ আর সহনীয় পর্যায়ে থাকে না। পারিবারিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও পারিবারিক সহিংসতা কমছে না। এর কারণ হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনার অভাব। এর ফলে তাদের মধ্যে প্রত্যাশিত সহমর্মিতা দেখা যায় না এবং ছোটখাটো বিষয়ে ঝগড়া লেগে যায়। বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা ও গল্প গুজবের স্থান দখল করে নিচ্ছে ভার্চুয়াল জগৎ। এ অবস্থায় পারিবারিক কাঠামোকে দৃঢ় ও শক্তিশালী রাখতে ভার্চুয়াল জগতের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা জরুরি হয়ে পড়েছে।
যেমনটি এর আগেও আমরা আলোচনা করেছি, বর্তমানে পারস্পরিক সম্পর্কের মাধ্যম হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বড়দের অভিজ্ঞতা ও নির্দেশনা অনেকের কাছেই আগের মতো গুরুত্ব পাচ্ছে না। আবেগের বশবর্তী হয়ে সঙ্গী নির্বাচনের প্রবণতাও দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক দিকগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। অনভিজ্ঞ তরুণ তরুণীরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব না দেওয়ায় তালাক বা বিচ্ছেদের মতো ঘটনা অনেক বেড়েছে। ইন্টারনেট ভিত্তিক কথোপকথন কখনোই পারিবারিক বৈঠকগুলোর বিকল্প হতে পারে না। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আকর্ষণ হচ্ছে পবিত্র। এই ভালোবাসা ও আকর্ষণের ভিত্তিতেই পারিবারিক সুখ নিশ্চিত হতে পারে।
আমরা ভার্চুয়াল জগতের প্রতি অতি আকর্ষণ ও অতি নির্ভরতার কারণে নানা সমস্যা সৃষ্টি হওয়া নিয়ে কথা বলছি, তবে একই সঙ্গে এ কথাও মনে রাখতে হবে যে ভার্চুয়াল জগতের প্রতি নির্ভরতা সৃষ্টির পেছনে যেসব বিষয় কাজ করে সেগুলো চিহ্নিত করতে হবে। একটি পরিবারের অভিভাবকরা অর্থাৎ বাবা মা উভয়ই যখন চাকরিজীবী হন, তখন তারা সন্তানদেরকে বেশি সময় দেন না বা চাইলেও দিতে পারেন না। এ অবস্থায় সন্তানেরা একাকিত্বে ভোগে, তারা সময় কাটাতে ভার্চুয়াল জগতের আশ্রয় নেয়। ইন্টারনেটে ঢুকে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঙ্ক্ষিত বন্ধু বান্ধবীর খোঁজ করতে থাকে। বড়দের পরামর্শ ছাড়াই এ ধরনের জগতে প্রবেশ করার কারণে কখনো কখনো বড় ধরনের ধোঁকা খায় তারা।
সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত হওয়া এখন এতটাই সহজ যে সব বয়সের মানুষই সেখানে তৎপরতা চালাতে পারে। এ অবস্থায় পরিবারের অভিভাবকদের সচেতনতা জরুরি। বাবা মার উচিত সন্তানদের জন্য কিছু সময় ব্যয় করা, যাতে তারা একাকিত্ব অনুভব না করে। বর্তমান যুগের ব্যস্ত জীবন পদ্ধতিতে বাবা মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটি করেন তা হল তারা সন্তানকে সবকিছুই দেন শুধু সময় ছাড়া। বাবা মা সন্তানের জন্য বাড়ি গাড়ি কেনেন, ভালো স্কুলে ভর্তি করেন, ভালো খাবার ও পোশাক দেন, কিন্তু তাদের সঙ্গে যে সময় কাটানো দরকার, তাদেরকে যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া দরকার সে কথা ভুলে যান। সন্তানেরা স্কুল কলেজে গিয়ে কি করছে, তার বন্ধুকে অথবা ইন্টারনেটে সে কাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে সেসব তথ্য বাবা মায়েরা অনেক সময় জানেন না। এর ফলে বাবা মায়ের অজান্তেই অনেক দুর্ঘটনা ঘটে যায়। এ ধরনের প্রবণতা বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের মতো ইরানিদের মধ্যেও দেখা যায়। এ কারণে এ নিয়ে এদেশে ব্যাপক গবেষণা হচ্ছে।
গবেষণার অংশ হিসেবে পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, ইরানের তেহরান, মাশহাদ, ইস্পাহান, সিরাজ ও গিলান প্রদেশে বিয়ের প্রথম তিন বছরের মধ্যে যেসব তালাকের ঘটনা ঘটে তার 17% ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাস্তবতার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই পরবর্তীতে বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে বলে গবেষকরা জানিয়েছেন। অনেকেই আবার জীবনযাপনের সঠিক পদ্ধতি জানে না বা জানলেও তা প্রয়োগ করে না, এ কারণেও স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটে থাকে। অনেক সময় দেখা যায় বিয়ের পর স্বামী বা স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ঝুঁকে পড়ে। সাংসারিক সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই কৃত্রিম সুখের সন্ধান করেন অনেক মানুষ।
এ অবস্থায় কেউ কেউ সুস্থ বিনোদনের সন্ধান করতে গিয়ে বিপথে চলে যান। স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর চেয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো বেশি আকর্ষণীয় মনে হয়। এরপর তা এক ধরনের নেশায় পরিণত হয়। ফলে সাংসারিক যে ঝামেলা সহজেই মিটে যেতে পারত তা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে পড়ে। তবে মনে রাখতে হবে, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জন্য নানা সুযোগ এবং সম্ভাবনাও তৈরি করেছে। আমরা কিভাবে কি উদ্দেশ্যে তা ব্যবহার করছি তার উপর নির্ভর করে আমরা এই জগৎ থেকে উপকৃত হব নাকি বিপদগ্রস্ত হব। বাস্তবতা হল, ভার্চুয়াল জগৎকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কাজেই এই জগৎকে মেনে নিয়ে সচেতনভাবে তা ব্যবহার করতে হবে।
যাই হোক, ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও সংখ্যার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ আশা করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আসরে আমরা খ্রিস্টীয় দশম শতাব্দীতে ইরানের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী দার্শনিক মোহাম্মদ জাকারিয়া রাজির কথা উল্লেখ করেছিলাম। তার আবিষ্কারের মধ্যে অ্যালকোহল, অ্যাসিড, সালফিউরিক, হাইড্রোক্লোরিড অ্যাসিডের কথা উল্লেখ করা যায়। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চিকিৎসা বিজ্ঞানের উপর দশটিরও বেশি গ্রন্থ আছে মোহাম্মদ জাকারিয়া রাজির। অনুবাদের বদৌলতে তার চিকিৎসা বিদ্যা সংক্রান্ত গ্রন্থাবলী এবং ধ্যান ধারণা মধ্যযুগের ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তার রচিত বেশ কিছু বই পাশ্চাত্যের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। আল রাজির রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আল কিতাব আল হাউই, দ্য ভার্চুয়ালস লাইফ, আল জুদারি আল হাজবা, দ্য স্পিরিচুয়াল ফিজিক্স, আল মানসুরি প্রভৃতি। খ্যাতনামা গবেষক জর্জ শার্টন মোহাম্মদ জাকারিয়া রাজিকে তৎকালীন সময়ের অনেক বড় মাপের চিকিৎসক হিসেবে অভিহিত করে বলেছেন, ধারণা করা হয় ইবনে সিনা তার কানুন গ্রন্থটি রচনার ক্ষেত্রে আল রাজির লিখিত আল কিতাব আল হাউইর গ্রন্থ থেকে প্রেরণা লাভ করেছেন। ইরানের খ্যাতনামা গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন আব্দুর রহমান আল সুফি। তিনি প্রথম টেলিস্কোপ ছাড়া একটি গ্যালাক্সির অস্তিত্বের বিষয়টি প্রমাণ করেছিলেন। তিনি প্রথম 1964 খ্রিস্টাব্দে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটি পর্যবেক্ষণ করেন এবং এটিকে তিনি একটি ছোট মেঘ হিসেবে বর্ণনা করেছিলেন।
ইরানের আরেক খ্যাতনামা দার্শনিক ও রসায়নবিদ হচ্ছেন জাবের বিন হাইয়ান, যিনি একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক হিসেবে পরিচিত। তাকে রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি রসায়ন গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং এমন কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন যা থেকে আজও রসায়ন বিশেষজ্ঞরা উপকৃত হচ্ছেন। ইরানের আরেক খ্যাতনামা মনীষী হচ্ছেন ইবনে হিশাম। তিনি আবু আলী হাসান ইবনে হিশাম বাসরি নামে পরিচিত ছিলেন। তিনি হিজরি চতুর্থ শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। ইবনে হিশাম ছিলেন ফটোলজির জনক। ফটোলজি বিদ্যাকে তিনি সুশৃঙ্খল রূপ দেন। আলো নিয়ে এবং ছায়া নিয়ে তিনি ব্যাপক গবেষণা চালিয়েছেন। অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি গবেষণা করেছেন। একইভাবে তিনি আলোর প্রতিফলনের নিয়মের ক্ষেত্রে চমৎকার কিছু পর্যালোচনা করেছেন। সমতল বা কনভেক্স অর্থাৎ স্ফীত লেন্সকে বড় করে দেখানোর বিষয়টিকে পরিমাপ করেছেন। Thank you.
সুদূর অতীত থেকে বর্তমান, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান চলমান, এই ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।
বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার উন্নয়ন ও বিকাশে ইরানি সভ্যতার অনেক ভূমিকা রয়েছে। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক নতুন এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষীদের অবদান ও তাদের জীবন বৃত্তান্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এটা জেনে রাখা ভালো, কোনো কোনো দেশ বিশ্বের জাতিগুলোকে দুই অংশে ভাগ করেছে। এক অংশে রয়েছে উন্নত সভ্যতার অধিকারী তথা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা জাতি, আর অন্য অংশে রয়েছে অনুন্নত বা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী। এমনকি পিছিয়ে পড়া জাতির ইতিহাস ঐতিহ্যকে খাটো করে দেখানোরও চেষ্টা চালানো হয়। শুরুতে এমন আচরণ করা হয় যাতে একজন জ্ঞানী ব্যক্তির জাতীয়তা সম্পর্কে কেউ জানতে না পারে। কখনো কখনো ওই জাতির গবেষণা কর্ম ও উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 1700 এবং 1800 শতকে এই প্রবণতা লক্ষ্য করা যায় এবং এখনও তা অব্যাহত রয়েছে। যে কোনো জ্ঞান ও আবিষ্কারকে যদি আমরা প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নিই, তাহলে জ্ঞান সবসময় মানুষের সাথী হয়েই থাকবে।
প্রায় 1000 বছর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ ও হামেদান প্রদেশের কাছাকাছি অঞ্চলে যারা বসবাস করত, তারা বর্তমান যুগের মানুষের মতোই মানুষের জীবনকে আরো সহজতর করা এবং উন্নত সভ্যতা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতেন। গণিত শাস্ত্র সহ অন্যান্য জ্ঞান গবেষণার ক্ষেত্রে আজকে ইরানের যে শক্তিশালী অবস্থান, তা অতীতে ইরানের জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের নানা আবিষ্কার, গবেষণা ও প্রচেষ্টারই ফসল মাত্র। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতির কম বেশি ভূমিকা ছিল। তারা সবাই নিজেদের জ্ঞানী গুণী ব্যক্তিদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবন মান উন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছে। গণিত শাস্ত্র ও পরিমাপক পদ্ধতি সবসময় মানব জীবনের অংশ ছিল। দেখা যাবে বিশ্বে মানব সভ্যতার যে বয়স, গণিতের বয়সও ঠিক ততখানি।
প্রাচীন যুগে হিসাব নিকাশের জন্য অর্থবোধক কোনো সংখ্যার ব্যবহার ছিল না, তবে পরবর্তীতে ভবন নির্মাণ, পানি সংরক্ষণ ব্যবস্থা প্রভৃতি কাজে বিশেষ পরিমাপক যন্ত্র ও হিসাব নিকাশের জন্য বিশেষ পদ্ধতি বা হাতিয়ারের ব্যবহার ছিল এবং তাতে সীমিত পরিসরে গণিতের ব্যবহার ছিল। উদাহরণস্বরূপ, ইরানে হাখামানেশীয় যুগে তৈরি প্রাসাদ ও ঘর বাড়ি নির্মাণ, রাজা বাদশাহদের চলাচলের জন্য বিশেষ সড়ক নির্মাণ, ম্যাপ তৈরি, জাহাজ নির্মাণ, দুই চাকার গাড়ি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে গণিতের ব্যবহার ছিল লক্ষণীয়। ইরানের প্রাচীন শুশ নগরীতে বীজগণিতের সমীকরণ এবং বীজগণিত সারণীর মতো গণিত শাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ইরানি বিজ্ঞানীরা পরিমাপের একক আবিষ্কারের কারণে ওই যুগে বিভিন্ন স্কেলের সহায়তায় বিশ্বের বিভিন্ন এলাকার আয়তন পরিমাপ করতে পারত। এ থেকে বোঝা যায় ওই যুগেও ইরানিদের জ্যামিতি জ্ঞান ছিল। বস্তুর আয়তন নির্ধারণ ও স্তর পরিমাপ বিষয়ক আইনে ইরানিরা ছিল খুবই পারদর্শী। তৎকালীন যুগে গ্রিসের বহু চিন্তাবিদ জ্যামিতি ক্ষেত্রে আরও অভিজ্ঞতা অর্জনের জন্য ইরানিদের এ সংক্রান্ত জ্ঞানকে কাজে লাগাত।
উদাহরণস্বরূপ গ্রিস গণিতবিদ পিথাগোরাসের কথা উল্লেখ করা যায়। যাকে জ্যামিতির জনক বলা হয়। তিনি প্রাচ্যের দেশগুলো সফর করে জ্যামিতিক উপপাদ্যের নিয়ম কানুন সম্পর্কে অভিহিত হন এবং গণিতশাস্ত্রের গুরুত্বপূর্ণ এ শাখাকে নিজের নামে নথিভুক্ত করেন। অথচ ঐতিহাসিক তথ্য প্রমাণে দেখা যায়, ইরানের প্রাচীন শুশ অঞ্চলের জ্যামিতিবিদরা উপপাদ্যের বিষয়ে অবহিত ছিলেন, যদিও তারা সে সংক্রান্ত জ্ঞান সবার সামনে তুলে ধরতে পারেননি।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে আরও কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan zayni hayeren radio jamnek lsum.